বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 26 মে, 12 জ্যৈষ্ঠ এবং ফার্সি 5 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতার হুমকি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে গাজীপুরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সরকারের জন্য একটা মেসেজ, বিশ্লেষকদের এমন মন্তব্য নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন ইহুদিবাদ ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তাদের মুছে ফেলা হবে। IRGC-র নৌবিভাগের কমান্ডার বলেছেন ইরান সহ এই অঞ্চলের দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ভারতে নরেন্দ্র মোদীর সরকারের 9 বৎসর পূর্তি উপলক্ষে কংগ্রেস বলেছে গত 9 বৎসরে দেশবাসী মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির তাণ্ডব দেখেছে। এবং রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার হুমকির জবাবে ক্রেমলিন বলেছে এর মাধ্যমে ইউক্রেনের নেতারা তাদের সন্ত্রাসী চরিত্র তুলে ধরেছেন। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদ ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের মোড় নেবে এবং ইসরায়েলকে মুছে ফেলা হবে। দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদ ইসরায়েলের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে গতকাল এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। 2000 সালের 25 মে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে দক্ষিণ লেবাননে 22 বৎসরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েল সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযানে যে হুমকি দিয়েছে তার জবাব দিতে গিয়ে হিজবুল্লাহ মহাসচিব ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, তোমরা আমাদেরকে এ ধরনের হুমকি দিও না, বরং আমরা তোমাদেরকে বৃহত্তর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ার করছি। যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ যোদ্ধা দিয়ে যুদ্ধক্ষেত্র ভরে দেওয়া হবে, কারণ আগের চেয়ে হিজবুল্লাহর যোদ্ধা অনেক বেশি বেড়েছে। তিনি বলেন, দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতায় বিরাট পরিবর্তন এসেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন, ইরান সহ এই অঞ্চলের দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, এখানে বাইরের শক্তির কোনো প্রয়োজন নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আহওয়াজের দেশফুলে প্রতিরোধের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেছেন, ইরানি জাতি শত্রুদের মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং শত্রুরা সাগরে ইরানি স্বার্থে আঘাত হানলে এর কঠোর জবাব দেয়া হবে। তিনি ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময়ের নানা ঘটনা তুলে ধরে দেশফুল শহরের প্রতিরোধের প্রশংসা করেন। তিনি বলেন, সে সময় সাদ্দাম বাহিনী ইরানিদের কাছে যে কোনো ফ্রন্টে পরাজিত হলেই প্রতিশোধ হিসেবে এই দেশফুল এলাকায় ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণ করত। যুদ্ধের শুরুর দিকেই সেখানে 200 ক্ষেপণাস্ত্র এবং 20,000 বোমা ফেলা হয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তুরাবিফাট বলেছেন, ইরানের নৌবহর 86-র সফল অভিযাত্রার মধ্য দিয়ে বিশ্বের সামনে দেশের বিশেষ জ্ঞান ও সক্ষমতা সুস্পষ্ট হয়েছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেছেন। তিনি আরও বলেছেন, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে উপস্থিতির মাধ্যমে নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছে এই নৌবহর। তারা মেজেলান প্রণালী অতিক্রমের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছে। হুজ্জাতুল ইসলাম আবু তুরাবিফাট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের পরাশক্তি নয়, তারা অর্থনৈতিক বিশ্বায়নের মাধ্যমেও বিশ্বের উপর একাধিপত্য নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ঢাকায় বিএনপির জনসমাবেশে হামলার অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঢাকায় বিএনপির জনসমাবেশে হামলার অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি গণমাধ্যমকে অভিযোগ করে বলেছেন, আজ শুক্রবার সকালে ক্রানীগঞ্জে বিএনপির জনসমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
অনুষ্ঠানে মাধব খানে আসা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগের পেটোয়া গুন্ডা বাহিনী, তারা মিছিল সহকারে এসে আমাদের মিছিলের উপর হামলা করে এবং মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 11:45 জিঞ্জিরা বাস রোডে এই ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা দক্ষিণ ক্রানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এছাড়াও সড়কের উপর থাকা বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাকুর হোসেন সাকু বলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে ভাঙচুর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জনসভায় উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হলে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না, তার প্রমাণ বিএনপির ওপর আওয়ামী লীগের এ ধরনের হামলার ঘটনা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের 9 বছর পূর্তি সম্পর্কে প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, গত 9 বছরে দেশবাসী মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির তাণ্ডব দেখেছে। আজ কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ এই মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস নেতারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। কংগ্রেস নেতা পবন খেরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, আজ আসলে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দিবস পালন করা উচিত। প্রত্যেক ভারতবাসীর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করুন। উনি গত 9 বছরে যেসব কথা, ইশতেহার, প্রতিশ্রুতি, বক্তৃতা এবং মন কি বাতে বলেছেন সবই ছিল কাল্পনিক, বাস্তবতার সঙ্গে তার দূরতম সম্পর্ক ছিল না, আমার ও আপনার জীবনে এর কোনো প্রভাব পড়েনি। কেন্দ্রে মোদী সরকারের 9 বছর পূর্ণ হওয়ায় মোদী সরকারকে 9টি প্রশ্ন করেছে কংগ্রেস। এদিকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুরে। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তবে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত মণিপুরে একদল বিক্ষুব্ধ জনতা কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এর বাড়িতে হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ঘটনায় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে বড় সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তারা এ সময় কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। হামলার সময়ে মন্ত্রী বাড়িতে ছিলেন না। কিছুদিন আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে মণিপুরে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন। এদিকে আগামী 29 মে থেকে 1 জুন পর্যন্ত মণিপুর সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম সফরে এলে মণিপুরের 13 জন বিধায়ক তার সঙ্গে দেখা করেন। একই সঙ্গে অমিত শাহ মণিপুরের জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, সকলের সঙ্গেই সুবিচার হবে, আমি নিজে গিয়ে সে রাজ্যের মানুষের সঙ্গে কথা বলবো। অমিত শাহের এই বার্তাকে কার্যত গুরুত্বহীন বলে মনে করছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ। তিনি এক বার্তায় বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী এদিন গুয়াহাটি পর্যন্ত যেতে পারলেন, কিন্তু 22 দিন ধরে মণিপুর জ্বলছে, তিনি একবার ইম্ফলে যেতে পারলেন না। মণিপুরে মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতির মর্যাদা দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে গত 3 মে থেকে সেখানে শুরু হয় সহিংসতা। পুলিশ, আধাসামরিক বাহিনী ও সামরিক বাহিনীর তৎপরতায় কারফিউ ইত্যাদি শেষে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, কিন্তু কিছুদিন না যেতেই ফের জ্বলে উঠেছে মণিপুর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেন যে হুমকি দিয়েছে তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন, এ বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের নেতারা আবার তাদের সন্ত্রাসী চরিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। পেস্কো আশ্বস্ত করে বলেন, রাশিয়ার নেতা খুবই সুরক্ষিত অবস্থায় রয়েছেন এবং তাকে কিভাবে রক্ষা করতে হবে রাশিয়ার সামরিক বাহিনীর তা ভালো করে জানা আছে। প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেনের হুমকি সম্পর্কে পেস্কো আরও বলেন, সন্ত্রাসী সরকার মূলত সন্ত্রাসী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। গতকাল রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর আগে ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবোটস্কি জার্মানির একটি গণমাধ্যমকে বলেন, তার দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করতে চায়। তিনি সুস্পষ্ট করে বলেছেন, তাদের হত্যা তালিকায় পুতিনের নাম রয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC দল বলেছে, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাদের দেশে যে কোনো সময় স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। দলের মহাসচিব ফিকেলে এম বালুলা গতকাল BBC হার্ডটক অনুষ্ঠানে কথা বলেন। BBC পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়, ICC গ্রেফতারি পরোয়ানা জারির পর দক্ষিণ আফ্রিকার সরকার পুতিনকে গ্রেফতারের ব্যাপারে পরোয়ানা বাস্তবায়ন করবে কিনা। জবাবে ANC সভাপতি বলেন, দলীয় দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আমরা প্রেসিডেন্ট পুতিনকে আমাদের দেশে দেখতে চাই, এমনকি পুতিন আগামীকালে আমাদের দেশে আসতে পারেন। এ সময় তিনি আরো বলেন, ICC যেসব শর্ত তা থেকে তারা এখনও দূরে রয়েছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকৃতপক্ষে BBC প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন। তবে তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে দক্ষিণ আফ্রিকার সরকার পুতিনকে গ্রেফতারের ব্যাপারে আগ্রহী নয় এবং এটি তাদের পক্ষে সম্ভব নয়। মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নোল্যান্ড বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রায় 6 মাস ধরে ইউক্রেনের সেনাদেরকে প্রস্তুত করেছে আমেরিকা। গতকাল ইউক্রেন রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক নিরাপত্তা ফোরামে দেওয়া বক্তৃতায় নোল্যান্ড একথা বলেন। তিনি আরো বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের যে পরিকল্পনা করেছে তার জন্য আমরা গত 4 মাস ধরে কাজ করছি। এরই মধ্যে আমরা ইউক্রেনের সরকার এবং সামরিক ও বেসামরিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নতুন কোনো যুদ্ধে দখলদার ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে না গেলেও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে বলে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহর প্রধান। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন একটি সংবাদ ভাষ্য, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
দক্ষিণ লেবাননকে ইসরায়েলের 22 বছরের দখল থেকে মুক্ত করার বার্ষিকী বা 2000 সালের 25 মের বিজয় বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ দখলদার ইসরায়েলকে নতুন কোনো হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে সাম্প্রতিক বড় ধরনের হামলার হুমকির প্রেক্ষাপটে হিজবুল্লাহর মহাসচিব গতকাল বলেছেন, ইসরায়েল প্রতিরোধ আন্দোলনের উপর কোনো হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে গোটা অঞ্চলে এবং এতে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে না গেলেও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত ফিলিস্তিন সংলগ্ন অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর সামরিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাওয়া ও ইহুদিবাদী ইসরায়েলের অনেক বেশি দুর্বল হয়ে পড়ার দিকগুলো তুলে ধরে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদেরকে বড় ধরনের যুদ্ধের হুমকি তোমরা দিতে পারো না, বরং আমরাই তোমাদের এমন যুদ্ধের হুমকি দিতে পারি। নতুন যুদ্ধে আমাদের পক্ষে থাকবে লাখ লাখ সেনা। প্রতিরোধ আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতায়ও বড় ধরনের নানা পরিবর্তন এসেছে। হিজবুল্লাহর প্রধান এই আন্দোলনের সাম্প্রতিক সামরিক মহড়ার দিকে ইঙ্গিত করে বলেছেন, এই মহড়ার প্রেক্ষাপটে ইসরায়েল তার হুমকি থেকে পিছু হটেছে এবং ওই মহড়া অবৈধ বসতিতে থাকা ইসরায়েলিদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করেছে। আর এর পাশাপাশি মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের দর পতন ঘটেছে। উল্লেখ্য, সম্প্রতি হিজবুল্লাহর যোদ্ধারা যে সামরিক মহড়া চালিয়েছেন তাতে কিভাবে ইসরায়েলের ভেতরে তথা অধিকৃত ফিলিস্তিনেই ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এ থেকেই ইসরায়েলি বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা আশঙ্কা করছে যে নতুন যুদ্ধ শুরু হলে প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের গভীর অঞ্চলে উপস্থিত হয়ে যুদ্ধ ছড়িয়ে দেবেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সর্বত্র আলোচনার কেন্দ্রে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রসঙ্গটি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, গাজীপুরের সিটি নির্বাচনে জায়েদা খাতুনের মেয়র হিসেবে বিজয়ী হওয়া সরকারের জন্য অনেক বড় বার্তা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের রাজনীতির মাঠে তো বটেই, সর্বত্র এখন আলোচনার কেন্দ্রে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন নির্বাচিত মেয়রের প্রসঙ্গ। কারণ বিজয়ী প্রার্থীর নিজের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো অভিজ্ঞতাই ছিল না। নির্বাচনী হলফনামাতেও জায়েদা খাতুনের পেশার ঘরে লেখা গৃহিণী। সেখানে প্রধান প্রতিপক্ষ আজমাতুল্লাহ খান রীতিমতো ঝানু রাজনীতিবিদ, তার উপর তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। আপাত দৃষ্টিতে ভোটের মাঠে দুজনের লড়াই অসম হলেও সে লড়াইয়ে শেষ হাসি হেসেছেন গৃহিণী জায়েদা খাতুনি। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30 পাওয়া চূড়ান্ত ভোটের ফলে দেখা যায়, নৌকা প্রতীকের আজমাতুল্লাহ খানকে 16,000-এরও বেশি ভোটে হারিয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। সাদা চোখে হিসেবটা এমন মনে হলেও জায়েদা খাতুনের নির্বাচিত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন অনেকেই। তবে সেটি ব্যক্তি জায়েদা খাতুনের কোনো ক্যারিশমার কারণে নয়, বরং তার ছেলের কারণে। গাজীপুরের ভোটাররা বলছেন, জায়েদা খাতুন নিজে রাজনীতিবিদ না হলেও তার ছেলে জাহাঙ্গীর আলম গাজীপুরের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আওয়ামী লীগের রাজনীতি করলেও তার বাইরেও রয়েছে তার নিজস্ব বলয়। তার উপর মেয়র পদ ও দলের সদস্য পদ হারানো, দলে ফেরার সুযোগ পাওয়ার পর আবারও বহিষ্কার, বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া সবকিছু মিলিয়ে সিম্পেথেটিক কার্ড ছিল জাহাঙ্গীরের পক্ষে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও জানিপপ চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন,
ক্রান্তি লগ্নে একটা বার্তা প্রদান করেছে শাসক দলকে এবং সেই সঙ্গে সমগ্র দেশবাসীকে। এটি হচ্ছে এই যে মাঝখানে করোনা পরবর্তীকালে এক ধরনের ইলেকশন ফ্যাটিগ ডেভেলপ করেছিল, এটাকে বলতে পারেন ভোট অবসাদ। নাগরিকদের মধ্যে সদস্যতা হারিয়ে গিয়েছিল এবং ভোট কেন্দ্রে উপস্থিত হবার যে তাগিদ সেটা অনেকাংশে তারা হারিয়ে ফেলেছিলেন। গাজীপুরের এই নির্বাচন আবারও আমাদের পুরনো যে ঐতিহ্য উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্র প্রস্তুত করেছে।
আর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন,
ক্ষমতাশীল দলের বিশ্বাস যে তারা জিতবে, যা তারা কোন হস্তক্ষেপ করে নাই, প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হস্তক্ষেপ থেকে দূরে ছিল, এবং একই সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিচার ব্যাপারে যে তাদের বিধিনিষেধ আরোপ করার কথা বলেছে, এটারও একটা প্রভাব পড়তে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা মহান আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজে সফলতা লাভ করা যায় না। এই সাহায্য লাভের উপায় হল এখলাস বা আল্লাহর প্রতি একনিষ্ঠতা। এর পাশাপাশি নিজের চেষ্টা ও দক্ষতাও জরুরি। আজকের আসরে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত জীবন দক্ষতা নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে জীবন দক্ষতা হল নিজেকে মানিয়ে নেয়া এবং ইতিবাচক আচরণের সক্ষমতা, যা ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনের চাহিদা ও চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম করে তোলে। এই দক্ষতা আমাদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে এবং সমস্যা মোকাবেলা করতে ও বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে সাহায্য করে। জীবন দক্ষতা এবং জীবিকা অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এক নয়। জীবন দক্ষতা হল ব্যক্তির সাথে ব্যক্তির বা সমাজের সম্পর্ক বিষয়ক দক্ষতা, যা বিভিন্ন সমস্যা উত্তরণে সাহায্য করে। এটি হল ব্যক্তির নিজ জীবনের বা মনুগত সমস্যা ও সংকট উত্তরণের দক্ষতা। আর এই দক্ষতার চর্চা শিশুকাল থেকেই শুরু হওয়া উচিত, কারণ এই দক্ষতা মানুষের অন্তর্নিহিত সকল শক্তি ও সম্ভাবনার বিকাশ ঘটিয়ে জীবনের সকল ক্ষেত্রে সফল হওয়ার ভিত্তি তৈরি করে দেয়। জ্ঞান, অনুশীলন, ইতিবাচক মানসিকতা, এই তিনটির সম্মিলন ঘটলে দক্ষতা অর্জন করা সহজ হয়, যা ব্যক্তির আচরণে প্রকাশ পায়। জীবন দক্ষতা ধারণাটি সুস্বাস্থ্যের সাথেও সম্পর্কিত।
এই দক্ষতাগুলো শিশু কিশোরকে স্বাস্থ্য সুরক্ষামূলক আচরণ করতে এবং ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করতে অভ্যস্ত করে তোলে। এর ফলে নানা রকম রোগের সংক্রমণ থেকে নিরাপদ থাকা যায়। এখানে সুস্বাস্থ্য শব্দটি শারীরিক, মানসিক এবং সামাজিক এই ত্রিমাত্রিক অবস্থাকে নির্দেশ করে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা একজন মানুষকে আত্মসচেতন ও আত্মবিশ্বাসী হতে, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, সূক্ষ্ম ও সৃজনশীল চিন্তনে কার্যকর যোগাযোগ সৃষ্টিতে, সুস্থ সম্পর্ক গড়তে, অন্যের প্রতি সহমর্মী হতে এবং চাপ ও আবেগ মোকাবেলায় সমর্থ করে তোলে। এর ফলে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে এর চর্চা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষা দেওয়া হলে একজন শিক্ষার্থী ইতিবাচক আচরণ আত্মস্থ করার মাধ্যমে নিজেকে দক্ষ ও বিচার বুদ্ধি সম্পন্ন হিসেবে গড়ে তুলতে পারে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা শিক্ষার্থীকে সুরক্ষামূলক আচরণ করতে এবং ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করতে সমর্থ করে। শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিকতার মধ্যে ভারসাম্য বিধান করে শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন ঘটায়। এ শিক্ষা প্রদানে অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী কেন্দ্রিক শেখানো পদ্ধতি জরুরি, কারণ এ শিক্ষা কর্মসূচির মধ্যেই প্রত্যেক শিক্ষার্থীর মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ব্যবস্থা সুনিবেশিত থাকে।
জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সন্তান ও অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের উন্নয়ন ঘটায়। এর ফলে বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বৃদ্ধি পায়, উপস্থিতির হার বেড়ে যায় এবং শিক্ষার্থী ঝরে পড়ার হারও কমে যায়। এই শিক্ষা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করে এবং উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে সক্ষম, সুস্থ, দক্ষ, নীতিবান ও বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ গড়ে তোলে, সুষ্ঠু সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার সার্বিক উদ্দেশ্য হল শিক্ষার্থীর আধুনিক জীবন ও সমাজ সম্পর্কে সচেতন হওয়া এবং সফলতা লাভের জন্য আত্মবিশ্বাসী করে তোলা, দৈনন্দিন জীবনের প্রতিকূলতা থেকে উত্তরণে সক্ষমতা অর্জন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সবল ও নিরাপদ জীবনযাপন করা এর উদ্দেশ্য। জীবন ও দক্ষতা ভিত্তিক শিক্ষার বিষয়বস্তু প্রধানত জীবনের সমস্যা ও বিপদের সাথে সম্পর্কিত। এই বিষয়বস্তু স্থান, কাল, পাত্র, সামাজিক মূল্যায়ন, রীতিনীতি ও গোষ্ঠীর প্রত্যাশা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।
বর্তমানে কিশোর কিশোরীরা তাদের প্রাত্যহিক জীবনে যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক, কিছু সাধারণ সমস্যা ও পরিস্থিতি যেগুলি বিশ্বব্যাপী সকল কিশোর কিশোরীকে মোকাবেলা করতে হয়, যেমন মাদকাসক্ত হওয়ার ঝুঁকি, বিভিন্ন যৌনরোগ ও HIV-তে আক্রান্ত হওয়ার ঝুঁকি, বয়সন্ধিকালের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, যৌন নির্যাতনের শিকার হওয়া, সহিংসতা এবং সন্ত্রাসের কবলে পড়া। কিন্তু কিছু সমস্যা বা চ্যালেঞ্জ দেশ, স্থান ও সময় ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন শিশু পাচার ও শিশুশ্রম, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক ও অকাল গর্ভধারণ, পুষ্টিহীনতা, সংক্রামক ও সংক্রামক রোগে আক্রান্ত হওয়া এবং স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, জঙ্গিবাদ, জেন্ডার বৈষম্য ইত্যাদি। প্রধানত উন্নয়নশীল ও স্বল্প উন্নত দেশের শিশু কিশোরদের এসব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা বেশি করতে হয়।
বিশ্বব্যাপী ও অঞ্চল বিশেষে বিরাজমান সমস্যা, এই উভয় ক্ষেত্রে জীবন দক্ষতা কার্যকর সমাধান দেয়। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেমন অটিজম সংক্রান্ত বা শারীরিকভাবে অসমর্থ শিশুদের সমস্যা মোকাবেলার ক্ষেত্রেও জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা অত্যন্ত কার্যকর। এসব শিশুর স্বাবলম্বী জীবনের জন্য প্রয়োজনীয় মনোসামাজিক এবং মনোদৈহিক দক্ষতাগুলো জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার মাধ্যমে অর্জিত হতে পারে। এ কারণে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এসব শিশুর নানা রকম চাহিদা পূরণের বিষয়টি জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার আওতাভুক্ত। যেমন জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায়, সেহেতু এই শিক্ষা কর্মসূচির সাথে সমাজ কল্যাণ বা সমাজ কর্ম বিষয়ক কর্মসূচির সম্পৃক্ততা রয়েছে। জীবন দক্ষতার মূলে রয়েছে সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করা। যারা জীবনের সমস্যা মোকাবেলায় সমস্যার উপযুক্ত সমাধান দিতে পারে, সাধারণত তারা অন্যান্য মানুষের তুলনায় বেশি আত্মবিশ্বাসী হয় এবং কম চাপের মধ্যে থাকে।
শিশু কিশোর বয়স থেকেই তাদের মধ্যে জীবন দক্ষতা তথা সমস্যা সমাধানের দক্ষতার বীজ বপন করতে হবে। আপনার এবং আপনার সন্তানের জীবন দক্ষতা বাড়াতে প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। আপনি সন্তান বা শিক্ষার্থীকে যেসব বিষয় শেখানোর চেষ্টা করবেন সেগুলো হলো, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যেখানে না বলার দক্ষতার দরকার সেখানে না বলতে হবে। যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথায় উদ্বুদ্ধ হয়ে অন্য কোনো ধর্মীয় জাতি গোষ্ঠী বা শ্রেণীর মানুষের প্রতি সহিংস বা উগ্র আচরণে না বলা এবং জড়িত না হওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কোনো কাজে অংশগ্রহণ না করা, অসাধু পন্থা অবলম্বনকে না বলা, মাদককে না বলা, অসামাজিক কর্মকাণ্ড যেমন ঝগড়া মারামারি চুরি ছিনতাই অপহরণ ইত্যাদিকে না বলা।
শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনার চেষ্টা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 26 মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের উপর হামলা, মানব জমিন। বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় চৌধুরী আহত, বাংলাদেশ প্রতিদিন। ভিন্ন মডেলের নির্বাচন, নৌকার ব্যাজ পরে ভোট ঘড়িতে যুগান্তর। 7 বছরের মধ্যে সর্বনিম্ন ফের রিজার্ভ নামল $29 বিলিয়ন, যুগান্তর। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সতর্ক বার্তা হিসেবে দেখছে সব পক্ষ, প্রথম আলো। আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে বিপর্যয়ের মুখে পড়বে বিএনপি। কলকাতা শিরোনাম, 9 সাল 9 সওয়াল, মোদি সরকারের বর্ষপূর্তিতে তীব্র আক্রমণ কংগ্রেসের, সংবাদ প্রতিদিন। জোট নীতি বদলে হাত ধরতে চান কেজরিও, রাহুল খড়গের কাছে সময় চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। বিরোধী ঐক্যের বড় এক ধাপ গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। গাজীপুর সিটি নির্বাচন, ভোট সুষ্ঠু হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত করায় নগরের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন জায়েদা খাতুন। নির্বাচনে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা, আমি ওনাকে ধন্যবাদ জানাই, ভোটটা আমার সুষ্ঠু হয়েছে, আমি আমার ভোটের হিসাব পেয়েছি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ শুক্রবার নিজ বাড়িতে জায়েদা খাতুন সংবাদ সম্মেলন করেন। এ সময় তার পাশে ছিলেন ছেলে জাহাঙ্গীর আলম। বিজয়টা কাকে উপহার দেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জায়েদা খাতুন বলেন, এই বিজয় আমি গাজীপুরবাসীকে দেব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেব। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ। প্রথম আলোর এশিয়র নামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে এটাকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছে সংশ্লিষ্ট সব পক্ষ। এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসেনি। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই এটিকে একে অন্যের জন্য সতর্কবার্তা বলে প্রচার করছে। এছাড়া বিএনপি ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ডক্টর সেলিম মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা সৃষ্টি হবে না, তবে এই নতুন নীতির ফলে বিএনপির ষড়যন্ত্রের রাজনীতি বিপর্যয়ের মধ্যে পড়বে। সাত বছরের মধ্যে সর্বনিম্ন ফের রিজার্ভ নামল $29 বিলিয়ন। যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার সামান্য কমে গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামল। এবার নিয়ে চলতি মাসেই দুই দফা রিজার্ভ গত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামল। রিজার্ভ কমার কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, আমদানি ব্যয় মেটাতে ব্যাংকগুলোর রিজার্ভ থেকে ডলারের যোগান বাড়াতে হয়েছে। এর বিপরীতে রপ্তানি আয় ও রেমিটেন্স থেকে ডলার জমা কমে গেছে, এসব কারণে রিজার্ভ কমছে। এদিকে রিজার্ভ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক আমদানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ, বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, সভা, সেমিনারের মতো কম গুরুত্বপূর্ণ খাতে বৈদেশিক মুদ্রা ছাড়ে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। জোট নীতি বদলে হাত ধরতে চান কেজরিও, রাহুল খড়গে সময় চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আনন্দবাজার পত্রিকার এশিয়র নামের খবরে লেখা হয়েছে, অর্ডিন্যান্স সংঘাতে দিল্লির আপ সরকারের পাশে দাঁড়ানোর আর্জি জানাতে বিরোধী দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে চলেছেন কেজরিওয়াল। মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে দেখা করেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সভাপতি কেজরি চান, দিল্লিতে ক্ষমতা দখলের জন্য জারি করা বিতর্কিত অধ্যাদেশকে স্থায়ী রূপ দিতে নরেন্দ্র মোদী সরকার সংসদে বিল আনলে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করুক, সেই উদ্দেশ্যেই তিনি রাহুল খড়গের সঙ্গে দেখা করতে চেয়েছেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কেজরির এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। গত এক দশক ধরে সন্তর্পণে বিজেপি এবং কংগ্রেসের থেকে সমদূরত্ব বজায় রাখা আপ প্রধান 2024 লোকসভা ভোটের আগে অবস্থান বদলানোর বার্তা দিতে চেয়েছেন বলেও মনে করছেন তারা। নয় সাল নয় সওয়াল, মোদী সরকারের বর্ষপূর্তিতে তীব্র আক্রমণ কংগ্রেসের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, শুক্রবার নয় বছর পূর্ণ হল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের, আর সেই উপলক্ষে নতুন করে গেরুয়া শিবিরকে আক্রমণ করল কংগ্রেস। দাবি করল মোদী সরকারের সময়কাল কেবলই ব্যর্থতা ও দুর্দশায় ভরা, আর সেই সঙ্গেই তাদের উদ্দেশ্যে পেশ করল নয়টি প্রশ্ন, যাকে হাত শিবিরের তরফে বলা হচ্ছে নয় সাল নয় সওয়াল। বর্ষিয়ান কংগ্রেস নেতা ও দলের প্রচার বিভাগীয় প্রধান জয়রাম রমেশ সে সংক্রান্ত একটি প্রশ্নমালাও এদিন প্রকাশ করেছেন। সেখানে বেকারত্ব থেকে জিএসটি নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছে মোদি সরকারকে। তো শ্রোতা পাঠক বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও দেখরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আয়োজন আলাপন।
Thank you.
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। বাংলাদেশের রাজনীতির অঙ্গন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির রাজধানী ঢাকায় সম্প্রতি পুলিশ এবং বিএনপির সঙ্গে সংঘর্ষ হয়েছে। তো দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আজ কথা বলব সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার আব্দুল আওয়াল ঠাকুরের সঙ্গে। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব আব্দুল আওয়াল ঠাকুর, ঢাকায় পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে গত মঙ্গলবার। বহুদিন পর বিএনপির সঙ্গে এই সংঘর্ষ হল, আপনার কি মনে হয় রাজনীতি আবার সংঘাতময় হয়ে উঠল?
ধন্যবাদ আপনাকে। রাজনীতি সংঘাতময় হয়ে আসার একটি পূর্বাভাস ঢাকার একটি বহুল প্রচারিত দৈনিকে এর আগে প্রচারিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সরকারের পক্ষ থেকে তারা নির্বাচন পর্যন্ত হার্ডলাইনে যাবে এবং এর মূল কারণ হচ্ছে বিএনপির আন্দোলনমুখী বাস্তবতা। বিএনপির আন্দোলনমুখী বাস্তবতাকে সরকার কিভাবে দেখছে সেটা সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, কিন্তু বর্তমান অবস্থাটা হচ্ছে এই যে সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে এবং তার নিজস্ব সাংগঠনিক ভিত্তি মূলত দুর্বল হয়ে উঠেছে। গত কয়েকটি নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেছে তারা নিজেরাই আন্তঃকলহ এবং অন্তর্দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়েছে, যা নিয়ে তাদের উপর পর্যায় পর্যন্ত বৈঠক হয়েছে এবং মিটমাট করার জন্য চেষ্টা হচ্ছে। এমনকি তাদের অভ্যন্তর এমন কিছু খবর প্রকাশিত হচ্ছে যা তাদের নিজস্ব রাজনীতির জন্য উদ্বেগজনক। কার্যত এই নিজেদের উদ্বেগকে ধামা চাপা দিয়ে অন্যের ঘরে দৌড় চাপিয়ে বিএনপির আক্রমণাত্মক পরিকল্পনার লক্ষ্যই হচ্ছে রাজনৈতিক ভাবে নিজেদেরকে আড়াল বা এড়িয়ে চলার একটি অশুভ প্রবণতা।
জনাব ঠাকুর, পত্রপত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা গেছে পুলিশ বিএনপির একজন কর্মীকে মাটিতে ফেলে গলা টিপে ধরে পেটাচ্ছে। পুলিশের এই আচরণ নিয়ে এরই মধ্যে নানামুখী সমালোচনা শুরু হয়েছে, আপনি কি বলবেন?
দেখুন, বিষয়টিকে খুব গভীরভাবে দেখা দরকার। সে দেখা দরকার এই যে আমরা রক্তের বিনিময়ে এবং রক্তার্জিত স্বাধীনতা আমরা বলি, 1971 সালে আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, তাতে 30 লাখ মানুষ মারা গেছে বলে আমরা মনে করি। আমাদের এই মানুষের রক্তদানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল আমাদের মৌলিক অধিকার অর্জন করা, যে অধিকারের মধ্যে হচ্ছে বাক স্বাধীনতা। এবং এই বাক স্বাধীনতার জন্য যে মানুষগুলো লড়াই করেছে, সেই মানুষগুলো লড়াই করার পরে যে সংবিধান আমরা পেলাম, সেই সংবিধান মূলত 1935 সালের ভারত শাসন আইনের অনুবর্তী। অর্থাৎ ঔপনিবেশিক ব্রিটিশরা ভারতকে শাসন করার জন্য যে আইন প্রণয়ন করেছিল মূলত আমাদের সংবিধানের মধ্যে তাই নিবেশিত করা হলো। এবং 1935 সালে ভারত শাসন আইনে যতটুকু স্বাধীনতা স্বীকার করা হয়েছিল বর্তমান সময়ে সেটুকু নাই। মূল প্রসঙ্গটা হচ্ছে বিএনপি নয়, মূল প্রসঙ্গটা হচ্ছে মানুষকে মানুষ হিসাবে মেনে নেওয়া। এই ছবি এবং এই প্রবণতা প্রমাণ করে যে সরকার তার নাগরিককে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় না, যেটা মূলত মৌলিক অধিকার এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত ধারা। এখানে একজন লোক রাজনীতি করবে, তার রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য এই নয় যে সে দেশের সাথে মত পার্থক্য করতেছে। একজন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে যদি মেনে না হয় তার অর্থই হচ্ছে দেশের রাজনৈতিক স্বাধীনতাকে মেনে না নেওয়া এবং মানুষের অধিকারকে অস্বীকার করা। আর এটি হচ্ছে রাজনৈতিক এমন এক প্রবণতা যা মানুষকে স্বৈরাচারে রূপান্তরিত করে। এই প্রবণতা হচ্ছে সবসময় একটি অগণতান্ত্রিক এবং একটি ফেসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ স্বরূপ।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুরের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, সামনে জাতীয় নির্বাচন, সে নির্বাচন অনুষ্ঠানে নানামুখী শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এর ভেতরে এই সংঘাত। অনেকের আশঙ্কা এই সংঘাত নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, আপনার কি মনে হয়?
দেখুন, এই সংঘাত এবং নির্বাচন পর্যন্ত যে কথাটা আপনি বললেন, এই দুটোর মধ্যে অনেক যদি এবং কিন্তুর সমন্বয় আছে। যদি এবং কিন্তুর সমন্বয়টা হচ্ছে এই যে আপনি যদি মনে করেন নির্বাচন এবং নির্বাচন পর্যন্ত, তাহলে আপনাকে ধরতে হবে যে এর একটা সমাপ্তি রেখা আপনি টানতে চাচ্ছেন। অর্থাৎ নির্বাচনে সরকারের এমন কিছু নীলনকশা থাকতে পারে যেটা নির্বাচন হয়ে গেলে আর এই সংঘাতের প্রয়োজন হবে না। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে এই নির্বাচনের মাঠে এখন পর্যন্ত যতগুলো কথা রাজনৈতিক দলগুলো বলছে তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা সরকারের বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি না। যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন কোন সরকার গঠিত না হয়। এখানে যদি দু রকম আলোচনা আছে, কেউ বলছেন নির্বাচন পূর্ব সরকার, কেউ বলছেন নির্বাচনের মাঠ তৈরির জন্য সরকার। যে ধরনের সরকারই হোক, মূল কথা হচ্ছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার জন্য এক ধরনের রাজনৈতিক ঐক্যমত কোন না কোনো ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সকল রাজনীতিবিদ এমনকি সরকারের রাজনৈতিক অংশীদার জাতীয় পার্টি পর্যন্ত মনে করে যে এই সরকারের অধীনে আর নির্বাচন করা যাবে না, কারণ তাদের নেতারাই মূলত রাতের ভোট, কালো ভোট এসব কথা বলে নানান আলোচনা করেছে। এসবগুলো মিলে কিন্তু একটা দাঁড়ায় নির্বাচন পর্যন্ত কথাটাকে আমি আরো একটু বিস্তৃত যদি আলোচনায় যাই তাহলে বলতে হবে যে আসলে নির্বাচনটা কিভাবে কে দেখছে। সরকার হয়তো একভাবে দেখছে, বিরোধী দল হয়তো আর একভাবে দেখছে। এই নির্বাচনটাই আসলে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে একটি ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে। সুতরাং সংঘাত কতদিন থাকবে সেটা নির্ভর করবে ক্ষমতার টানাটানি যে কে জেতে তার উপর।
জনাব আব্দুল্লাহ ঠাকুর, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে, সবশেষে আপনার কাছে জানতে চাইব, অনেক বিশ্লেষক মনে করেন রাজনৈতিক সংঘাত নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে, আপনার পর্যবেক্ষণ কি?
রাজনৈতিক সংঘাত নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে এই কথার অর্থ দাঁড়াবে এই যে রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে যদি আমরা নির্বাচনকে বিবেচনা করতে যাই, মধ্যে আমরা যে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা এই কথাটা বলেছি যে নির্বাচনকে আমরা কিভাবে দেখছি। আমরা কি নির্বাচনকে নির্বাচনের জন্য দেখছি, না নির্বাচনে নিজের ঘরে কলা গাছ রাখার জন্য বা তাল গাছটা নিজের কাছে রেখে আলোচনার অংশগ্রহণ করছি। সরকার যে আলোচনাগুলো করছেন সেই আলোচনাগুলোর মধ্যে কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে দৃষ্টিভঙ্গি তা এখনো পরিষ্কার নয় এবং প্রতিফলিত হয়নি। এই প্রতিফলিত না হওয়ার ব্যাপারটি কেন তা নিয়ে কিন্তু সরকারের পক্ষে যারা বিশ্লেষক তারাও অনেকে কথা বলেছেন। কেউ কেউ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দাবি করেছেন যে অনন্তকাল বা আরো নির্বাচন না দিয়ে কতকাল ক্ষমতায় থাকা যায়। এই কথাগুলো কিন্তু আমাদের কাছে খুব গভীর পর্যবেক্ষণের দাবি রাখে, এই কারণে যে আসলে নির্বাচনটা কিভাবে দেখছি এবং নির্বাচনকে করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কোন পক্ষের কত আছে। বিরোধী দলে এক ধরনের কথা বলছেন, তারা বলছেন যে নির্বাচন করতে হলে তাদের নির্বাচন সরকার রাখবে, এই বর্তমান সরকার নির্বাচন আর করতে পারবে না, আর সরকারের পক্ষে বক্তব্য যে তারা ক্ষমতা ছেড়ে নির্বাচন করবে না। এই অবস্থাটা যদি চলে তাহলে আসলে নির্বাচনটা কোথায় গিয়ে দাঁড়াবে এবারে কিন্তু তা নিশ্চিত করে খুব বলা কঠিন। যদিও সময় হচ্ছে সর্বোচ্চ বিষয় যে সবকিছুকে তার সমাধানের দিকে নিয়ে যায়, কিন্তু সময়ের ঘণ্টাধ্বনি বোধহয় ঠিক আগের মতো ওই অনুরূপ নয়। বরঞ্চ এই ঘণ্টাধ্বনির মধ্যে এমন কিছু সংকেত ইথরে ছড়িয়ে পড়ছে যা বিশ্লেষিত হতে এবং যা কানে কানে জনগণের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দিচ্ছে। এই ভিন্ন বার্তা যদি অন্য কোনো শব্দের সাথে মিলে যায় তাহলে তার অর্থ রাজনীতিতে ভিন্ন রূপ পরিগ্রহ করতে পারে, এবং সেই পরিগ্রহ বার্তাটাই কিন্তু এখন সকলের আশঙ্কা যা আপনি নিজেও করেছেন।
তো জনাব আব্দুল্লাহ ঠাকুর, বাংলাদেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে আমার পক্ষ থেকে এবং রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আলাপন শুনছিলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলোর পাশাপাশি নতুন দুটি খবর জানিয়ে দিচ্ছি। লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালায় তাহলে তাদের মুছে ফেলা হবে। IRGC-র নৌবিভাগের কমান্ডার বলেছেন, ইরান সহ এই অঞ্চলের দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ভারতে নরেন্দ্র মোদীর সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস বলেছে, গত 9 বছরে দেশবাসী মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির তাণ্ডব দেখেছে। রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার হুমকির জবাবে ক্রেমলিন বলেছে এর মাধ্যমে ইউক্রেনের নেতারা তাদের সন্ত্রাসী চরিত্র আরও একবার তুলে ধরেছেন। এবার নতুন দুটি খবর। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত কত ডলারের অস্ত্র দিয়েছে তা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানিয়েছেন ইউক্রেনকে এ পর্যন্ত ওয়াশিংটন ও তার মিত্ররা 6,500 কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে। কথিত ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ 12তম বৈঠকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকা সহ নেটো জোটের 31টি দেশ এই গ্রুপের সদস্য। এর বাইরে আরও বেশ কিছু দেশ এই গ্রুপের সদস্য হিসেবে রয়েছে। তিনি বলেন ইউক্রেনের সমর্থকরা আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে, দীর্ঘমেয়াদের জন্য আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা করেন লয়েড অস্টিন। এছাড়া আগামী সপ্তাহ থেকে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে বলে জানান অস্টিন। কিয়েভকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করার পাশাপাশি আমেরিকা এখন ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র দেওয়ার দিকে মনোনিবেশ করছে বলে জানান মার্কিন এই মন্ত্রী। তিনি বলেন রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের আকাশ এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য বিমান প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীকে সরকার হিসেবে স্বীকৃতি দেয় না, কাবুলের জন্য প্রয়োজন অংশগ্রহণমূলক সরকার। ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গতকাল এক অনুষ্ঠানে কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। ওই অনুষ্ঠানে ইরানি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতি নতুন করে আনুগত্য প্রকাশের শপথ নেন। অনুষ্ঠানে আমির আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, আমরা আবারও বলছি আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার দরকার, কারণ তালেবান হচ্ছে পুরো আফগান বাস্তবতার একটি অংশ মাত্র। আফগানিস্তানের নারী এবং তরুণীদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়ে তালেবানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। শ্রোতাবন্ধুরা, আর এর সাথে শেষ করছি আজকের সান্ধ্য অধিবেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you.